বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 18 ডিসেম্বর, 3 পৌষ এবং ফার্সি 28 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। আমেরিকায় নজিরবিহীন সাইবার হামলা, এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে ভাস্কর্য বিতর্ক নিয়ে সরকার ও আলেম সমাজের মধ্যে চলছে অস্বস্তিকর অবস্থা, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরো একবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতা ইস্যুতে আইএইএর বক্তব্য প্রত্যাখ্যান ইরানের। নিষেধাজ্ঞায় মার্কিন কোম্পানিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জারিফের মন্তব্য। বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে 1000 কর্মীকে বিদেশে পাঠানো হবে, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বাণীতে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের দল ত্যাগের হিড়িক। দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলে অভিযোগ। এবং শ্রীলঙ্কায় করোনা আক্রান্ত মুসলমানদের মৃতদেহ পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার, শতাধিক মুসলমানের মৃতদেহ দাহ করার অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি মোহাম্মদ আমির হোসাইন। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলিতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি বলেছেন পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার আসার পরও তা নিয়ে আলোচনার দরকার নেই। তিনি এক টুইটার বার্তায় আরও লিখেছেন, এর আগেও যেমনটি বলেছি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ দায়িত্ব হচ্ছে পরমাণু সংক্রান্ত তৎপরতা পর্যবেক্ষণ, ন্যায্যতা প্রতিপাদন এবং এ সংক্রান্ত বাস্তব পরিস্থিতির বিষয়ে সর্বশেষ তথ্য সম্বলিত প্রতিবেদন উপস্থাপন তিনি বলেন, পরমাণু সমঝোতা কিভাবে বাস্তবায়িত হচ্ছে বা হবে সে সংক্রান্ত কোনো বক্তব্য দেয়া আইএইএর দায়িত্ব নয়। আইএইএকে এ সংক্রান্ত বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে। সম্প্রতি আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে নতুন সমঝোতার প্রয়োজন রয়েছে, কারণ পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। রাশিয়া বলেছে, গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে তা পুরোপুরি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। ভিয়েনায় জাতিসংঘ দপ্তরগুলোতে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ রাশিয়ার নিউজ চ্যানেল রাশা 24-কে দেওয়া এক সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞার কারণে মার্কিন কোম্পানিগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওকে উদ্দেশ্য করে এক টুইটার বার্তায় এই মন্তব্য করেন। জারিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এদেশটির কোম্পানি ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলো অন্য সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আপনাদের নিষেধাজ্ঞা আপনাদেরই কোম্পানিগুলোকে অভূতপূর্ব প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইরানের বাজার থেকে দূরে রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইটার বার্তায় আরও বলা হয়, আপনাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতির কারণে আপনাদের এই বোয়িং কোম্পানি ইরানের কাছে 88 যাত্রীবাহী বিমান বিক্রি করা থেকে বঞ্চিত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন, জেনারেল কাসেম সুলেমানির শাহাদাতের ফলে মুসলিম বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়নি, বরং ইরানের জন্য মধ্যপ্রাচ্য থেকে শত্রু সেনাদের বহিষ্কার ও ধ্বংস করার পথ প্রশস্ত হয়েছে। তিনি ইরানের উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশে এক বক্তব্যে বলেন, আমেরিকা ইরানি জনগণের টুটি চেপে ধরে এদেশকে ওয়াশিংটনের সেবাদাসে পরিণত করার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছে। আমেরিকা শুধু ইরান নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়, কিন্তু তেহরান ওয়াশিংটনের এই অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের পথে অন্তরা হয়ে দাঁড়িয়েছে। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, আমেরিকা ভেবেছিল জেনারেল সুলাইমানিকে হত্যা করলে মুসলিম বিশ্বের সঙ্গে ইরানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু তার সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি, বরং উল্টো ইরানের জন্য মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা বহিষ্কারের সুযোগ সৃষ্টি হয়েছে। ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ সাধারণ পরিষদ বুধবার যে প্রস্তাব পাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, এই প্রস্তাবের কোনো আইনি ভিত্তি নেই। তিনি এক প্রতিক্রিয়া আরও বলেন, এই প্রস্তাবের প্রস্তুতকারকরা ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের কাজে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার অপব্যবহার করছে। খাতিবজাদে বলেন, এই প্রস্তাবের প্রস্তুতকারী দেশগুলো বিশ্বের বিভিন্ন স্থানে সামরিক আগ্রাসন চালিয়ে এবং গণহত্যার কাজে স্বৈরশাসকদের সহযোগিতার লক্ষ্যে সমরাস্ত্র বিক্রি করে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করে দেশের জনগণের অধিকার চরমভাবে লঙ্ঘন করে যাচ্ছে, অথচ কানাডাসহ যেসব দেশ ইরান বিরোধী প্রস্তাবটি তৈরি করেছে সেসব দেশ আমেরিকার এই দাম্ভিক পদক্ষেপ সম্পর্কে টু শব্দটি পর্যন্ত করছে না। তিনি এই ধরনের দ্বৈত আচরণ করা থেকে বিরত থাকতে এসব দেশের প্রতি আহ্বান জানান। ইরানে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা 200 নিচে নেমে এসেছে। আজ ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইরানে 178 জন মারা গেছেন। গত কয়েক মাসের মধ্যে এই প্রথম ইরানে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা 200 নিচে নেমে এল। গতকালও করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা ছিল 212। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যেসব দেশ করোনা ভাইরাসের প্রকোপের কারণে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে সেসব দেশের উপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা ও বাণিজ্য বিধিনিষেধ প্রত্যাহার করা উচিত। পুতিন বৃহস্পতিবার তার বার্ষিক ভাষণে আহ্বান জানান। ভাষণে রুশ প্রেসিডেন্ট ইরানের মতো যেসব দেশের উপর আমেরিকা একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে সেসব দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রতি উপজেলা থেকে বছরে গড়ে 1000 কর্মীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
প্রতি উপজেলা থেকে বছরে গড়ে 1000 কর্মীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি একথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। প্রধানমন্ত্রী তার বাণীতে বিশ্বের সব অভিবাসী সহ দেশে বিদেশে অভিবাসীদের কল্যাণে ব্যাপৃত সব প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংগঠনকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী জানান, 2019-20 অর্থবছরে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটান্সের পরিমাণ পূর্ববর্তী বছরের তুলনায় 10.90% বৃদ্ধি পেয়ে 18.21 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক চাহিদার ভিত্তিতে কারিগরি প্রশিক্ষণ প্রদান, অভিবাসন ব্যয় হ্রাস এবং মধ্যস্বত্বভোগীদের জবাবদিহিতার আওতায় আনতে সেন্ট্রাল ডাটাবেস তৈরি, কর্মী নিয়োগ প্রক্রিয়ায় সার্বিক অটোমেশন এবং বিভিন্ন ধরনের ডিজিটালাইজড সেবা প্রদানের কার্যক্রম শুরু করেছে সরকার। অভিবাসী দিবসের বাণীতে শেখ হাসিনা আরও বলেন, দেশের উন্নয়নে প্রবাসী কর্মী এবং অনিবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরির জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে দেশে আগত অভিবাসী কর্মী এবং তাদের পরিবারদেরকে সহজ শর্তে বিনিয়োগ ঋণ প্রদান এবং তাদের জন্য রিইন্টিগ্রেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি সংবাদে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৩১৮ জন রোগী শনাক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তুলনায় আজ মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। বাংলাদেশে এ পর্যন্ত ৭২১৭ জন করোনায় মৃত্যুবরণ করেছে। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও নেতাদের দল ত্যাগের ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও নেতাদের দলত্যাগের ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম। কবিরুল ইসলাম এরই মধ্যে সংখ্যালঘু সেলের সভাপতি হাজি শেখ নুরুল ইসলামকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। দল ছাড়ার কারণ হিসেবে গোষ্ঠীদ্বন্দ্বকে প্রধান কারণ হিসেবে জানিয়েছেন তৃণমূলের ওই নেতা। অন্যদিকে আজই তৃণমূল নেতা ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা, তথ্য, সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার কর্মাধ্যক্ষ থেকে পদত্যাগ করেছেন। এর আগে রাজ্যের মন্ত্রী ও প্রভাবশালী তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব, বিধায়ক পদ এবং দল থেকে পদত্যাগ করেছেন। পরবর্তীতে বিধায়ক শীলভদ্র দত্ত, আসানসোল পৌরসভার প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি, রাজ্যের সাবেক মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা তৃণমূল ত্যাগ করেছেন। রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমাজ বলেন, যারা দলের থেকে অনেক কিছুই পেলেন তারাই বিশ্বাসঘাতকতা করছেন। এ প্রসঙ্গে আজ রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে তৃণমূল নেত্রী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এমপি বলেন,
কিসের ভিত্তিতে কে কোথায় যাচ্ছে, কি কোথায় আসছে খবরটা আসছে না, তাই অনেক মুমূর্ষু চলে যাচ্ছেন, কিন্তু তাতে কিন্তু আমাদের দলটা আরো শক্তিশালী হচ্ছে,
বলছিলেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। এদিকে এ প্রসঙ্গে আজ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি দাবি, তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে,
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য, অন্যায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। সাম্প্রদায়িক মনোভাবের নিন্দা জানিয়ে তিনি বলেছেন, দেশের মূল স্রোতের বিভিন্ন রাজনৈতিক দল মুসলিম বিদ্বেষকে হাতিয়ার করে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষকে সংগঠিত করছে। শ্রীলঙ্কায় মুসলমানদের মৃতদেহ পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে। এ পর্যন্ত শতাধিক মুসলমানের মৃতদেহ দাহ করার অভিযোগ পাওয়া গেছে। তবে ২০ দিন বয়সী এক মুসলিম শিশুকে দাহ করার পর বিষয়টি গোটা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। কলম্বোতে গত ৯ ডিসেম্বর ২০ দিন বয়সী একটি মুসলিম শিশুকে বাবা মায়ের তীব্র আপত্তি সত্ত্বেও দাহ করে কর্তৃপক্ষ। আর এর সঙ্গে শেষ করছি আপাতত বিশ্বের সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাইবার হামলা চালিয়েছে অজ্ঞাত হ্যাকাররা। এই হামলার তাৎপর্য সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
মার্কিন যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাইবার হামলা চালিয়েছে অজ্ঞাত হ্যাকাররা মার্কিন যুক্তরাষ্ট্রকে সাইবার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করা হতো, কিন্তু সেই দাবি এবার মারাত্মকভাবে প্রশ্নের সম্মুখীন হলো। বরং এটাই প্রমাণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশি শক্তির কাছ থেকে অত্যন্ত মারাত্মক আঘাতের শিকার হতে পারে। সাইবার হামলার এসব ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর এখন দেশটির জ্বালানি মন্ত্রণালয় ও জাতীয় পারমাণবিক নিরাপত্তা দপ্তর জানিয়েছে, হ্যাকাররা এই দুই প্রতিষ্ঠানের তথ্য চ্যানেল হাতে পেয়েছে। মার্কিন কর্মকর্তারা এখনও এসব হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। মনে করা হচ্ছে এসব সাইবার হামলা ছিল খুবই সুসংগঠিত ও বড় ধরনের লক্ষ্যভিত্তিক। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এসব সাইবার হামলার জন্য রাশিয়ার কোজিবিয়ান নামের একটি হ্যাকার গোষ্ঠী দায়ী বলে অভিযোগ করেছে, কিন্তু রাশিয়া তা জোরালোভাবে নাকচ করে দিয়েছে এবং এই অভিযোগকে রুশ বিদ্বেষী তৎপরতা বলে অভিহিত করেছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এসব হামলার কথিত ঘটকদের হুমকি দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলার ঘটনা উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এই সাইবার হামলার ব্যাপকতা ছিল এতই বেশি যে আক্রান্ত মার্কিন প্রতিষ্ঠানগুলো তাতে প্রায় অচল হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার 2018 সালে ঘোষিত নতুন সাইবার নিরাপত্তা কৌশলে বিদেশি হ্যাকারদের ওপর হামলার নীতি গ্রহণের কথা জানিয়েছিল ও সাইবার ক্ষেত্রে ফেডারেল সরকারের নিরাপত্তা রক্ষার অগ্রগণ্য বিষয়গুলোর ব্যাখ্যা দিয়েছিল। এখন থেকে বিদেশি হ্যাকারদের ওপর হামলা জোরদার করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল ওই কৌশলে। কিন্তু এখন স্পষ্ট হলো যে মার্কিন সরকারের এসব হুমকি ছিল ফাঁকা বলি মাত্র এবং ওয়াশিংটন তার ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার মুখে দিশেহারা হয়ে পড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির বলেছেন, আলেমরা মানব ভাস্কর্য স্থাপন বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে কথা বলছেন, তাই আলেমদের অযথা হয়রানি করা হলে পরিণতি ভালো হবে না। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন প্রশ্নে দেশের আলেম সমাজের বিরোধিতা, একে কেন্দ্র করে নেতৃস্থানীয় আলেমদের নামে মামলা দায়ের, সরকারের সাথে আলেমদের পাঁচ দফা দাবি নিয়ে সমঝোতা বৈঠক, আবার পাল্টাপাল্টি হুমকি, এসব নিয়ে উভয় পক্ষেই অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে শাপলা চত্বর সংঘাতের পুরনো মামলা চাঙ্গা করা এবং হেফাজতে ইসলামী বাংলাদেশের সদ্য প্রয়াত নেতা আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ এনে 36 জন নেতাকর্মীর নামে মামলা দায়েরের ঘটনায় আলেমদের মাঝে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, সরকার আলেমদের চাপের মুখে রেখে ভাস্কর্য বিরোধী আন্দোলন স্তিমিত করার কৌশল হিসেবে এসব করছে। তবে তারা সতর্ক করে দিয়ে বলেন, আলেমদের চাপের মুখে ঠেলে দিয়ে হয়রানি বা বিভক্তি সৃষ্টি করে সরকার নিজেই পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলছে। এ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান রেডিও তেহরানকে বলেছেন,
ওলামায়ে কেরামরা মূর্তির ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে যে কথা আসছে সেই কথাগুলি বলে দিয়েছেন। হঠাৎ করে হেফাজতের ওই মামলাগুলি যে সচল করা, তারপরে আবার নতুন মামলা সংযুক্ত করা, এগুলি হচ্ছে ওলামায়ে কেরামদেরকে হয়রানি করার সামিল। আশা করি যে সরকার ওলামায়ে কেরামদেরকে হয়রানি করবেন না, যদি হয়রানি করা হয় তার পরিণতি ভালো হবে না।
অনুরূপ মন্তব্য করে জাতীয় তফসির পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম বলেছেন,
এই সবকিছুই আমরা মনে করছি এক জায়গার থেকে শক হচ্ছে। এই শকের মূল উদ্দেশ্য ইসলামপন্থীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা এবং ইসলামপন্থীরা যেভাবে সরকারের বিভিন্ন দুর্নীতি, ইসলাম বিরোধিতা সবকিছুর যখন ফসে উঠছে, তখন তার থেকে দূরে সরানোর জন্যই সরকার তাদের হিতাকাঙ্ক্ষীদের দিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।
এ প্রসঙ্গে বাংলাদেশের বৃহৎ ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ গুরুত্ব আরোপ করেন।
এটা তো আপনারা লক্ষ্য করেছেন, মৌলিক নীতিগত বিষয় কিন্তু আমরা সবাই যাজা সেক্টর থেকে একই ধরনের কথা বলছি, যেটা অন্যায় সে তার প্রতিবাদ কিন্তু সবাই করতেছে। আমরাও মনে করি আমরা ঐক্য চাই, আমাদের ঐক্য চাওয়ার পেছনে তো বারবার বলেছি একটাই দাবি থাকে, আদর্শের ভিত্তিতে হওয়া দরকার। হ্যাঁ, রাতারাতি ক্ষমতায় যাওয়া বা কাউকে ক্ষমতায় নামানোর জন্য আমরা সেই হিসাবে ব্যবহার করবো না। ইসলামী আদর্শ যদি অক্ষুন্ন রেখে আমরা সবাই এক হতে পারি, তো দেশের মানুষও সেটা চায়, আমরাও চাই, আমরা সেটা আহ্বান করি।
ওদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফির মৃত্যু নিয়ে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুমকি দিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। পরমাণু সমঝোতা ইস্যুতে আইএইএর বক্তব্য প্রত্যাখ্যান ইরানের। নিষেধাজ্ঞায় মার্কিন কোম্পানিগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জারিফের মন্তব্য। বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে 1000 কর্মীকে বিদেশে পাঠানো হবে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বাণীতে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের দল ত্যাগের হিড়িক দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলে অভিযোগ। এবং শ্রীলঙ্কায় করোনা আক্রান্ত মুসলমানদের মৃতদেহ পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার, শতাধিক মুসলমানের মৃতদেহ দাহ করার অভিযোগ। এবারে বিদায় নেওয়ার আগে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপে বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। এ পর্যন্তই খোদা হাফেজ। ¶¶